الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও হাজির হয়েছি বারো চাঁদের আমল এই অনুষ্ঠানে। ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা রবিউ সানি চাঁদের এই পর্বের মধ্যে ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসুন তার পূর্বে আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত জেনে নিই। নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরুদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলতেছে রবিউ সানি চাঁদ। এই চাঁদের নিয়ে আমরা দুইটি অনুষ্ঠান করেছি, দুই পর্ব আমল নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে রবিউ সানি চাঁদে আমাদের করণীয়।
মাশাআল্লাহ,
এই চাঁদে আমাদের করণীয় কী কী রয়েছে এবং পাশাপাশি আমাদের কী কী বর্জন করতে হবে, ইনশাআল্লাহ তাআলা আমরা একের পর এক শুনতে থাকব। আমাদের সাথে প্রতিবারের মতো আমাদের জাকির ভাই রয়েছেন, ইনশাআল্লাহ তাআলা ওনার থেকেও মাদানী ফুল শ্রবণ করব এবং নিজের জীবনে আমল করার চেষ্টা করব। জি জাকির ভাই, আজকে আমরা রবিউ সানি চাঁদের মধ্যে
জি
আমাদের করণীয় কী এবং আমরা কী করলে এই চাঁদ থেকে, এই মাস থেকে আমরা কিছু ফায়দা অর্জন করতে পারবো আখরাতের জন্য, দুনিয়াবি ফায়দা এবং আখরাতের ফায়দা, এই নিয়ে যদি কিছু মাদানী ফুল দিতেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। অবশ্যই দরকার যে বিষয়টা আপনি নিয়েছেন যে এই মাসে আমাদের করণীয় কী, এই মাস আমাদেরকে কী শিক্ষা দিয়ে গিয়েছে, এ বিষয়টাও তুলে ধরা দরকার দর্শকের সামনে। কেননা অনেক সময় দেখা গেছে মানুষ বিভিন্ন কাজ করবে, নিজের ইতিহাসকে ভুলে যায়। কিন্তু একটা সময় আসে মানুষ নিজের ইতিহাস ভুলে যায়। রবিউ সানি মাস থেকে আমাদের এই মাসে আমাদের করণীয়, যেহেতু এই মাস অনেকগুলো দিক থেকেই সম্মান অর্জন করেছে এই মাসের মধ্যে বা এই মাস সুপরিচিত অনেকগুলো দিক দিয়ে, ওই দিকগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন শুরুতেই যদি আমরা এটা বলি যে এই মাসে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারক, তার ওফাত শরীফ, এই মাসে তার উরুস মোবারক আমরা উদযাপন করে থাকি। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার জাহিরি পর্দা হয়েছে। তো তিনি কোন কোন কাজগুলো করে গিয়েছেন
এই মাসে? আপনার ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির উরুস মোবারক,
সুবহানাল্লাহ।
এই মাসে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার উরুস মোবারক,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই হিসাবে আমাদেরকে প্রথমে তো দেখা উচিত ওই সকল আল্লাহওয়ালা ব্যক্তিরা যারা, যাদের এই মাসে উরুস মোবারক, তাদের নেক আমলগুলো, তাদের অভ্যাস মোবারকগুলো, তাদের চরিত্র মোবারকগুলো কেমন ছিল, তাদের ইবাদত কেমন ছিল, তাদের রিয়াজত কেমন ছিল, এই বিষয়টা আমাদের সামনে রাখা উচিত যে এই এই আল্লাহর ওলিরা এই মাসে তাদের উরুস মোবারক আর তাদের অভ্যাস মোবারকের মধ্যে, ইবাদতের মধ্যে এত পরিমাণ নফল নামাজ ছিল, এত রোজা ছিল, এত কোরআনে পাকের তেলাওয়াত ছিল। যখন ওই সকল নেক আল্লাহওয়ালাদের ইবাদত আমরা সামনে রাখব, তখন দেখবেন আমাদেরও ইবাদত করার মন মানসিকতা চলে আসবে, যাতে করে আমরা ইবাদত করি।
তাদের থেকে আমরা ফয়েজ বরকত পাওয়ার জন্য
জি,
তো তাদেরকে স্মরণ করার জন্য আমরা কিভাবে করব, হয়তো ওনাদের জীবনী গ্রন্থ রয়েছে
এগুলো অধ্যয়ন
করি, বা কারো যদি এরকম সুযোগ সামর্থ্য হয়ে যায় যে এই হযরত কেরামের মাজারে পাক যেখানে রয়েছে সেখানে যদি
উপস্থিত হয়ে যাই,
উপস্থিত হয়ে জিয়ারত করতে পারি, তো জিয়ারত করে ওখানে কি করণীয় আমাদের রয়েছে, জিয়ারত কিভাবে করতে হবে, এর ফজিলত কি, বা আমরা এই আউলিয়া কেরাম মহান আউলিয়া কেরামের নামে আমরা ইসালে সওয়াবও করতে পারি।
ভালো একটা কথা স্মরণ করিয়ে দিয়েছেন, শেয়ার করছি আপনার সাথে, সাথে দর্শককেও জানাচ্ছি। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তাআলাই তার উরুস মোবারক এই মাসে
জি,
তো আর এনার মাজার শরীফ ইন্ডিয়াতে অর্থাৎ ভারতের মধ্যে রয়েছে। তো আল্লাহওয়ালা ব্যক্তিদের মাজার শরীফে উপস্থিত হওয়া আমাদের জন্য অনেক বড় এক ভাগ্যের বিষয়। এটা হাজারো মানুষ আছে নিজাম ভাই, মানুষ চাইলেও কিন্তু শাহজালাল রহমাতুল্লাহি তালালাইয়ের মাজার শরীফ আমাদের বাংলাদেশে বেশি দূরে নাই, ঢাকা থেকে হয়তোবা 5 ঘন্টার রাস্তা সিলেটে যেতে। তো এরপরও দেখবেন হাজারো মানুষ আছে যারা সেখানে যেতে পারে না। হ্যাঁ, সেখানে যেতে পারে না। ঠিক, আমি যদি আরেকটু পিছনের দিকে তাকাই বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কথা বলি, হাজার হাজার মুসলমান যারা উমরা করতে যায়, হজ করতে যায়, আর হজ উমরা যখন কাবা শরীফের তাওয়াফের কাজ শেষ হয়ে যায়, বিভিন্ন আহকাম শেষ হয়ে যায়, ওখান থেকে তারা ফিরে আসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় তারা যেতে পারে না। আমি বলতেছি একটা ভাগ্যের কথা, এটা একটা নসিবে থাকতে হয়, না হয় তো হয় না। আল্লাহ তাবারক ও তাআলা যার উপরে দয়া করেন একমাত্র তাকে দিয়েই এই ভালো কাজগুলো সম্ভব ভাই, না হয়তো সম্ভব নয়। হাজারো মানুষ আছে যারা হজ উমরা করার জন্য যায়, কাবা শরীফের তাওয়াফ করে, ওখানে আহকামগুলো শেষ করে আবার নিজের দেশে চলে আসে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় তারা যেতে পারে না। আবার অনেক এমনও আছে নিজাম ভাই, আপনি শুনলে অবাক হবেন, অনেক মানুষ মদিনাতেও যায়, মদিনাতে গিয়েও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দূর থেকে তারা দেখে আবার সেখান থেকে চলে আসে। রওজার সামনে যাওয়া, আদবের সাথে সালাম দেওয়া, সেখানে গিয়ে বিনয় করা, সেখানে নিজের আবেগ প্রকাশ করা, সেই ভাগ্য তাদের হয় না। ঠিক আল্লাহওয়ালা ব্যক্তিদের ব্যাপারে এরকমের হয় কি তাদের মাজার শরীফে অনেকের বাড়ির কাছে হইলেও তারা যেতে পারে না, আবার গিয়েও মাজারে যায় না, দূর থেকে চলে আসে। এই মাস সকল অলিদের শিরোমণি যিনি,
জি,
গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুসের মাস। এই জন্য এই কথাটা আমি তুলছি। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তালালার মাজার শরীফে আমি গেলাম, সত্যি বলছি আপনাকে, মাজার শরীফে গেলাম, তার মাজারের পাশেই, তার মাজারের এরিয়াতেই আপনার হাজার হাজার মানুষ বসবাস করে নিজাম ভাই, কিন্তু এই আল্লাহর অলির মাজারে গিয়ে জিয়ারত করা, তার কাছ থেকে ফয়জ ও বরকত অর্জন করা, সেখানে গিয়ে দোয়া করা তাদের নসিব হয় না,
সবার নসিব হয়,
তাদের ভাগ্যে হয় না। একজন ব্যক্তির সাথে আমার দেখা হলো, টুপি পরা দাঁড়িয়ে আছে, তো আমাকে জিজ্ঞাসা করলো আপনি কোথা থেকে আসছেন, আমি তো বললাম বাংলাদেশ থেকে আসছি, বললো জিয়ারতের জন্য আসছেন, হ্যাঁ জিয়ারতের জন্য। তো ওনার কথা, ওনার সাথে কিছু কথাবার্তা হলো, ভাবে বুঝলাম কি সে জিয়ারত করতে আসেনি, সেখানে জিয়ারত করতে আসেনি, ওই শহরটা দেখতে আসছে, ওই শহরটা ঘুরতে আসছে। যখন শহরটা ঘুরতে আসলো তো একটু ওখানে মাজার শরীফটা দেখে গেল। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তালালের উরুস মুবারক এই মাসে আমাদের যাদের সম্ভব হয় বেশি পরিমাণে, আমি বলবো এই মাসে যাতে করে আমরা ইসালের সওয়াব করি, যে সকল বুজুর্গানে একরামের এই মাসে উরুস মুবারক তাদের জীবনী অধ্যয়ন করি, আর তাদের জন্য আমরা ইসালের সওয়াব করি, তাদের জন্য ফাতেহা খানি করি, তাদের জন্য দোয়ার আয়োজন করি, যাতে করে তাদের ফয়জ বরকত আমাদের অর্জন হয়।
অবশ্যই, আসলে আউলিয়া কেরামের ওনাদের নামে ইসালে সওয়াব করা বা আমার মা বাবা আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে তাদের জন্য ইসালে সওয়াব করা, এটা তো অনেক উপকার।
অনেক
দুনিয়াতে আমরা যারা আছি আমাদেরও উপকার, সওয়াবের একটা মাধ্যম। এবং ইসালে সওয়াব যাদের নামে করা হচ্ছে, আমার আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা কবরে শায়িত রয়েছে তাদের অনেক বড় উপকার রয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। যেহেতু অলিকুল শিরোমণির উরুস মুবারকের মাস আর অন্যান্য আউলিয়া কেরামের উরুস মুবারকের মাস, তো আমরা যদি এই ইসালের সওয়াব নিয়ে একটু কথা বলি বা ফাতিহা খানি কীভাবে করতে হয়, কি কি পড়তে হয়, এরকম হয়তো বা আমাদের দর্শকের অনেকের উপকার হবে।
বিশেষ করে ইসলামী ভাইরা তো ধরেন গিয়া ফজরের নামাজের পরে যদি ইমাম সাহেব বলে যে চলেন আমরা কবরস্থানে যাই, সেখানে গিয়ে ইসালের সওয়াবের উদ্দেশ্যে কিছু তেলাওয়াত করি, দোয়া করি, ইসলামী ভাইরা যে কোনোভাবে হোক, যে কোনো মাধ্যমে হোক, সে ইসালের সওয়াব করবে বা জানে বা পৌঁছিয়ে যায় না কারো না কারো মাধ্যমে, বিশেষ করে ইসলামী বোনদের জন্য প্রয়োজন। যেটা ইসলামী বোনেরা ঘরের মধ্যে বসে সুরা ফাতিহা তেলাওয়াত করবে, এরপরে আপনার সুরা ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করলো, আগে পরে দুরুদ শরীফ পাঠ করে দোয়া করে দিল, যা তেলাওয়াত করে সেগুলো ইসালের সওয়াব করে দিল, যার জন্য ইচ্ছা হয় নিজের আত্মীয় স্বজন হোক বা সাহিবে মাজারের জন্য হোক, গাউসে পাকের জন্য হোক, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি তালালার জন্য, অনেকেই অনেক সময় ভাবে কি ইসলামী বোনরাও কি ঘরে বসে ইসালের সওয়াব করতে পারবে কি না, তাদের জন্য সহজ এগুলো আলহামদুলিল্লাহ।
আসলে ইসালের সওয়াবের অর্থ মানে হচ্ছে সওয়াব পোষানো, আমি যে আমলগুলি করব,
জি,
নফল ইবাদত বা ফরজ ইবাদত, যে যে কোনো ইবাদত করে আল্লাহ তুমি আমার এই ইবাদতকে এটার নেকিকে সওয়াবকে ওই সাহেবের মাজারের মধ্যে পৌঁছিয়ে দাও, বা আমার আত্মীয় স্বজনের কবর মধ্যে পৌঁছে দাও, তাইলে এটা তাদেরও উপকার হয় আর আমরা যারা
নিজেরও উপকার হয়,
পাঠা পয়সালা সব করব আমাদেরও উপকার আসে। তো এখানে প্রশ্ন আসতে পারে যে আউলিয়ে কেরাম বুজুর্গানে দিন যারা রয়েছেন তারা কি আমাদের ইসলামের সওয়াবের মুখাপেক্ষী কিনে?
না না,
আসলে তাদের গুনামাফের জন্য বা এরকম কোনো নিয়ত না, নিয়ত হচ্ছে আমাদের কি আমার ইসলামের সওয়াবের কারণে আল্লাহ তাআলা ওই নেককার বান্দা থেকে ফায়েজ কিছু আমাকে
আরেকটা বিষয়
দান করবে।
আরেকটা হলো কি, আমার এই অসম্পূর্ণ ইবাদত,
জি
যেভাবে আল্লাহ তাআলা রুকু করতে বলেছেন সেভাবে তো রুকু করতে পারি না, যেভাবে নামাজের মধ্যে তেলাওয়াত করার জন্য বলেছেন খুশু খুজুর প্রয়োজন ছিল, সেইভাবে পরিপূর্ণতার সাথে কিন্তু আমি ইবাদত করতে পারি না। আমার এই অসম্পূর্ণ ইবাদতকে যদি আমি এর সওয়াবকে যদি ইসালে সওয়াব করে দেই আর ওই নেক বান্দার ওসিলা যদি আল্লাহ তাআলা আমার ইবাদতকে কবুল করেন, তো অসুবিধা কোথায় আমার?
হ্যাঁ, আসলে তো আমরা শুনতেছিলাম রবিউস সানি চাঁদের আমাদের করণীয়, তো আমাদের করণীয়ের মধ্যে আমরা ইসালে সওয়াবকে নিয়েছি, আবার আমাদের আত্মীয় স্বজনের যে কবর রয়েছে যাদের পূর্বপুরুষ তাদের জিয়ারতও আমরা করতে পারি।
যখন যখন কোনো ব্যক্তি ইসালে সওয়াবের জন্য হাত তুলবে, যেমন ধরেন গিয়া কেউ খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি তালালের ফাতেহার জন্য কী করলেন, তাবারুকের ব্যবস্থা করলেন, এখন যখন কোনো আলিমে দিনকে দাওয়াত দিবেন দোয়া করার জন্য বা নিজেই দোয়া করবেন, তখন কি শুধু খাজা গরিবের নেওয়াজকেই ইসালে সওয়াব করবেন, নাকি সকল মৃত্যুবাসী কবরবাসী মুমিন মুসলমান সবার জন্য বলবে? সেখানে নিজের মা বাবা চলে আসবে, নিজের আত্মীয় স্বজন কবরবাসী যারা তাদের তারাও চলে আসবে, এরপরে বুজুর্গানে ব্যক্তি যারা আছেন তাদের তারাও তাদের নামও চলে আসবে। তো এই কারণে বেশি বেশি ইসালে সওয়াব করা উচিত, যাতে করে তাদের ফয়জ ও বরকত, তাদের দোয়া, তাদের সুনজর যেন আমাদের উপরে থাকে।
এবং আমরা যদি জুমার দিন যাদের সম্ভব হয় প্রত্যেক দিন, আর যদি প্রত্যেক দিন সম্ভব না হয় আমরা পুরুষ যারা রয়েছে আমরা যদি আমাদের মা বাবার কবরকে জিয়ারত করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে প্রশস্ততা লাভ করবে। এবং আমার দোয়ার বদৌলতে আমি যদি নেককার হই, তাহলে আমার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার আব্বা আমাকে ক্ষমা করে দেবেন।
আমার একজন পরিচিত লোক ছিল, খুব নেককার, নেককার বলতে জাহিরিভাবে তো নেককার, বাকি আল্লাহ তার রাসুল ভালো জানেন, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, এবারে সত্য কথা বলতেন, হালাল উপার্জন করতেন, খুব ভালো একজন ব্যক্তি আমার জানা মতে। তো তার বাবা মারা যাওয়ার পরে, যখন তার বাবা মারা যায় তখন আমি ছোটই ছিলাম, তো তার বাবা মারা যাওয়ার পর থেকে প্রতিদিন দেখতাম সে ফজরের নামাজ পড়ে তার বাবার কবরস্থানে চলে যেত, রাস্তার পাশেই কবর ছিল, তো প্রতিদিন ফজরের পরে কবরে চলে যেত, সেখানে গিয়ে দোয়া করতো, আবার চলে আসতো, ফাতেহা করতো, সুরা ফাতেহা পড়তে ক্লাস
পড়তো, সুরা ইয়াসিন পড়ার অনেক ফজিলত রয়েছে,
যেটা ওনার ইচ্ছা, তিনি তেলাওয়াত করতেন, এরপর দোয়া করে চলে আসতেন। তো আমি ছোটবেলা থেকে যেহেতু দেখি, আমার ওই রকম প্রশ্ন করার ইচ্ছা ছিল না, হঠাৎ করে যখন ধীরে ধীরে বড় হলাম তখনও দেখি তার এই অভ্যাসটা রয়ে গেছে। তো একদিন আমার ভিতরে প্রশ্ন জাগলো, প্রতিদিন কবরস্থানে কেন যায়? প্রতিদিন যাওয়ার তো দরকার হয় না, বা নিজে ঘরে থেকেও তো দোয়া করতে পারে, নামাজের পরে দোয়া করতে পারে। একদিন তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি আপনার বাবার কবরে প্রতিদিন যান জিয়ারত করার জন্য, দোয়া করার জন্য, এটার কারণ কী, কারণটা একটু বলবেন আমাকে? তো তিনি বললেন, আমার বাবা যেদিন থেকে মারা গেছেন, ওনার বাবা পাঁচ ওয়াক্ত নামাজি ছিলেন, ভালো একজন ব্যক্তি ছিলেন, তো উনি বলেন আমার বাবা যেদিন থেকে মারা গেছে পরদিন থেকে আমি সবসময় প্রতিদিন আমার বাবার কবরে হাজিরা দেই আর উপস্থিত হই, সেখানে আমি ইসালে সওয়াব করি, দোয়া করি, যদি কখনো ভুলে বা কোথাও বেড়াতে যাই আমি, একদিন যদি আমি উপস্থিত না হই তো স্বপ্নে আমার বাবা চলে আসে, আমার বাবা এসে বলে তুমি কি আমাকে ভুলে গেছো, আজকে কি আমার কবর জিয়ারত করতে আসলে না, কোনো অসুবিধা কিনা তোমার? তো বাবা স্বপ্নে এনার কাছে চলে আসে জানার জন্য কেন গেল না আমার কবরে। তো সকলের মা বাবা হয়তো বা এরকম একটা আশায় থাকে কি আমার সন্তান আজকে জুমার দিন আমার সন্তান আসবে আমার কাছে, আমার কবরের পাশে জিয়ারত করবে, আমার জন্য দোয়া করবে। হয়তো বা কোনো মা বাবা সপ্তাহে একদিনের জন্য অপেক্ষা করে, কোনো মা বাবা বছরে একদিনে আশা করে কি আমার সন্তান আছে সবে কদরে আমার আমার কাছে আসবে, আজকে সবে বরাতে রাতে আমার কাছে আসবে।
এরকম একটি হাদিস শরীফে রয়েছে যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই শরহ সুদুরের মধ্যে এনেছেন, যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি মারা গেলে তার জন্য কেউ সদকা করলে ওই সদকা হযরত জিব্রাইল আলাইহিসসালাম নূরানি পাত্রে ভরে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে বলেন, হে গভীর মাটির নিচের কবরবাসী, এগুলো তোমার জন্য তোমার পরিবারের লোকেরা হাদিয়া পাঠিয়েছে, এগুলো গ্রহণ করো।
সুবহানাল্লাহ।
তখন মৃত ব্যক্তি খুবই খুশি হয় এবং আনন্দ উদযাপন করে, আর প্রতিবেশী কবরবাসী যার জন্য পরিবারের পক্ষ থেকে কিছুই পাঠায়নি সে অত্যন্ত মর্মাহত হবে। তো এখান থেকে আমরা বুঝলাম, যদি কোনো ব্যক্তি সদকা করে, আপনার এটা সদকা করা এটা একটা নেক আমল,
ভালো কাজ, এটা
জিব্রাইল আলাইহিস সালাম তার পরিবারের পক্ষ থেকে কবরবাসীকে পৌঁছাইয়ে দেয়, তো তিনি কি হন, খুশি হন। আর ওই পাশের যে কবরবাসী রয়েছে যারা, তারা মর্মাহত হয়, কেননা তাদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে এরকম কোনো সওয়াব আসে নাই। এই জন্য আমাদের এটা করা উচিত,
খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। কিন্তু একটি হাদিসে পাকের মধ্যে এরকমেরও আসছে কি, যখন কোনো ব্যক্তি জীবিত থাকে তার তো সকল আমল করার সুযোগ থাকে, আমল করতে পারে, তার আমল নামা জারি থাকে। যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে তার সকল আমল বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এর মধ্যে কিছু কাজ আছে যেগুলো তার মরার পরেও, ইন্তেকালের পরেও তার কাজে আসে। এক প্রকার হলো তার নেক আমল, মৃত্যুর পরেও এটা কাজে আসে। আর এক প্রকারের কথা যদি বলি আমি, তো সেটা হচ্ছে নেক সন্তান।
নেক সন্তান
দুনিয়াতে যদি নেক সন্তান কেউ রেখে যায়, তো নেক সন্তান দুনিয়ায় থেকে মা বাবার জন্য যে দোয়া করে, মা বাবার জন্য যে ইসালে সওয়াব করে, এটাও মা বাবার কবরে কাজে আসে। এই জন্য মা বাবার উচিত এটাও নিজাম ভাই কি, আমি দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আমার সন্তানকে এই জিনিসগুলো শিক্ষা দেওয়া উচিত, তাই না? এখন আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার সন্তান আমার জানাজাও পড়াতে পারে না।
আমি যদি আমার মা বাবার কবর জিয়ারত করি, ইসালে সওয়াব করি, আমার দাদা দাদিরটা করি, তাইলে আমার সন্তান
এটা শিখবে,
থেকে দেখে এটা শিখবে,
সেও আমার কবরে আসবে।
জি, আমার কবরও সে আসবে,
এসে জিয়ারত করবে, দোয়া করবে।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমার বান্দারা গুনাহ নিয়ে কবর যাবে, যখন উঠবে নেককার হয়ে উঠবে,
নেককার হয়ে উঠবে।
তখন জিজ্ঞাসা করা হলো কি কারণে, কারণ ওই যে আমার নেককার বান্দারা যারা আছে তাদের দোয়ার বদৌলতে।
সুবহানাল্লাহ।
আমরা যারা জীবিত রয়েছি, জীবিত মানুষগণ যখন মৃত ব্যক্তির জন্য দোয়া করে, তখন আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে গুনাহগার হয়ে যারা ইন্তেকাল করে তাদেরকে হাশরের ময়দানে যখন উঠবে নেককার হয়ে উঠবে।
আল্লাহ,
এই জন্য আমাদের দোয়া, এই সালে সওয়াব করা, ফাতিহা খারি করা, মৃত ব্যক্তির নামে সদকা করা, এটা অনস্বীকার্য একটা বিষয় যেটা আমাদের করা
খুবই দরকার,
অতি প্রয়োজন। তো আসলে আমরা যদিও এই অনুষ্ঠান রবিউ সানি চাঁদের আমাদের করণীয় এটা আমরা বিষয় নিয়েছি, কিন্তু রবিউ সানি চাঁদের এই মাসের কারণে, এই মাসের উসিলায় কিন্তু আমরা এটা একটা জিনিস মেসেজ পেয়ে গেলাম যেটা বারো মাস আমরা করতে পারি।
রাইট, যেমন কবর জিয়ারতের যে বিষয়টা আমরা তুলে ধরলাম, যদি কোনো ব্যক্তি চায় প্রতিদিন কবর জিয়ারত করতে পারে, কোনো ব্যক্তি যদি চায় কি আমি প্রতি শুক্রবারে জুমার দিনে বরকতময় দিনে আমি কবর জিয়ারত করব, মা বাবা আত্মীয় স্বজন অন্য অন্য ব্যক্তি যারা আছে, কবর জিয়ারত করলে মানুষের অন্তর নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। আবার যদি কোনো ব্যক্তি চায় কি আমি মাসে একবার হলেও যেন আমার মা বাবার কবর আমি জিয়ারত করি বা আত্মীয় স্বজনের, সেটাও সম্ভব। তবে উচিত তো প্রতিদিন কবর জিয়ারত করা, ইসালে সওয়াব করা, এতে করে মনটাও নরম থাকে, আর মৃত্যু ব্যক্তিদের জন্য কিছু না কিছু হাদিয়া পেশ করা যেতে পারে।
জি, আর এমনিভাবে যারা আমরা দূরে রয়েছি, অনেকে প্রবাসে থাকে,
জি,
অনেকে অনেক দূর দূরান্তে চাকরি ব্যবসা বাণিজ্য করে, তো তারাও ইচ্ছা করলে ওইখান থেকে দোয়া করতে পারে, যে যেটা ইসালে সওয়াবের পদ্ধতি হিসেবে, এবং তাদের আত্মীয় স্বজনের নামে কিছু সাদকা
করতে পারে,
তাদের সওয়াবের নিয়তে, তাদের কবর আজাব মাফের নিয়তে যদি কিছু সদকা করে দেয়, এটাও উত্তম হবে। এবং পরিবার পরিজনে যারা রয়েছে যে আমি তো আসতে পারি নাই, তোমরা একটু জিয়ারত করো, আমার আব্বা আমার কবরকে জিয়ারত করে নাও, বা ইসলামী ভবন যারা রয়েছে তারা কোরআনে পাক তেলাওয়াত, এরকম অনেকে আছে কিন্তু প্রতি মাসে মাসে কোরআনে পাকের খতম দেয় বা কয়েক মাসে তাসবিহ তাহলিল পড়ে আমাদের কাছে দোয়ার জন্য আসে। তো আসলেই আমাদের এই গুরুত্বপূর্ণ এই নফল এবাদতগুলি আমাদের জীবনের মধ্যে একটা অংশ হিসেবে সাজিয়ে নেওয়া দরকার।
জি জি, আল্লাহ তাআলার অনেক বড় দয়া কি আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এত সুন্দর সঠিক ঈমান আকীদা আমাদেরকে দান করেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই কি, ইসালে সওয়াব করা, কবর জিয়ারত করা, তাদের দুনিয়াতে কিছু আমল করে তাদেরকে সেটা পৌঁছানো, সেই সওয়াবটা পৌঁছানো, এটা সাহাবা ইকরামের মধ্যেও ছিল এই অভ্যাসটা। এরপরে এই ধারাবাহিকতা আস্তে আস্তে আজও যদি আমরা দেখি ওলামা আহলে সুন্নতের মধ্যেও এই ধারাবাহিকতা আছে। দাওয়াত ইসলামের একটি মাদানী কাফেলা গিয়েছে নাটোরে, তো ওই ওখানে মাদানী কাফলা যাওয়ার পরে ফজরের নামাজের পরে আশেকানে রসুল মাদানী কাফলা যারা সফর করতে গিয়েছেন নাটোরে, তারা ওই এলাকার কবরস্থানে গেলেন কবর জিয়ারত করার জন্য। বিশ্বাস করবেন, পুরো রাস্তার মধ্যে কবরস্থানের সামনে যে জায়গা ছিল মানুষ দিয়ে একেবারে ভরে গেছে। তো এদের অভিমত হলো যে এরকমেরভাবে কবর জিয়ারত তো আমাদের সমাজ থেকে প্রায় উঠেই গেছে। হ্যাঁ, দলবদ্ধ হয়ে কবর জিয়ারত করা, সেখানে সালাতু সালাম পড়া, সেখানে দোয়া করা, একত্রিত হয় সবার জন্য,
দিল অনেক নরম হয়,
দিল অনেক নরম হয়ে যায়, অন্তর নরম হয়ে যায়। রাইট রাইট রাইট। তো আমি এখান থেকে ইমাম সাহেব যারা আছে তাদেরকেও ছোট্ট একটা মেসেজ দেই, সম্মানিত ইমাম সাহেব, আপনারা চাইলে এই ব্যাপারে মুসল্লিদেরকে উৎসাহিত করতে পারেন কি প্রতি শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করেন, না হয়তো আপনি নিজে প্রতি শুক্রবারে একটা টাইম রাখেন, সকাল 10টায় হোক বা জুমার নামাজের পরে হোক, কি আমার মহল্লাতে কবরস্থানে যাব, সবাই মিলে আমরা সেখানে দোয়া করব, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার মুসল্লিদের মধ্যে পরিবর্তন চলে আসবে আর এলাকার মানুষও এর প্রতি ধাবিত হবে ইনশাআল্লাহ তাআলা।
তো আরও রয়েছে এরকম, মনে করেন মৃত ব্যক্তির নামে সাদকা করা, এটার ফজিলত রয়েছে। যেমন আবু দাউদ শরীফে একটি হাদিস শরীফ এরকম রয়েছে, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
জি,
তিনি বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাদের মা মারা গিয়েছেন, কোন বস্তু সাদকা করলে উত্তম হবে? তো তিনি বললেন, পানি সাদকা করা উত্তম। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পানির কূপ খনন করে দিয়ে বললেন, এটি সাদের মায়ের জন্য।
আহা,
অর্থাৎ এটি সাদের মায়ের জন্য উৎসর্গ করা হলো, সাদকা করা হলো, আল্লাহ তাআলা চাহে তো এই সাদকার বিনিময়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে জান্নাতবাসী করে দিবেন
বা
সওয়াবের ভাগিদার করবেন। তো এইরকম আরও রয়েছে। যেমন আরেক হাদিস শরীফের মধ্যে এরকম রয়েছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন মারা গেলেন, একই ব্যক্তি আরেকটি হাদিস শরীফ এরকম, মারা গেলেন, তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না যখন তার আম্মাজান মারা যায়। পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আমার মা আমার অনুপস্থিতিতে মারা যান, আমি যদি তার পক্ষে কিছু সাদকা করি তাহলে কি তার কোনো উপকারে আসবে? উত্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ। তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি আপনাকে সাক্ষী করছি যে আমার মিখরাফ নামক বাগানটি তার জন্য সাদকা করলাম। হে আল্লাহর রাসূল, আপনাকে সাক্ষী করে আমার যে মিখরাফ নামক যে বাগান রয়েছে এটা আমার মায়ের জন্য সাদকা করলাম। তাহলে এখান থেকে আমরা বুঝি যে কূপ খনন করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন, আবার আরেক হাদিসে শরীফের মধ্যে এসেছে কি বাগান সাদকা করে দিয়েছেন। তাহলে আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদকা করা আল্লাহ তাআলার রাস্তায়
দান করা,
যেখানে, হ্যাঁ, যেখানে আপনার এটা উপযুক্ত, যেখানে এটা খরচ করার যায় এরকম স্থানে যদি দান করা হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের
এটারও প্রতিদান,
মা বাবা অবশ্যই আখিরাতের মধ্যে কবরের মধ্যে শান্তিতে থাকবে। আর দুনিয়াতে যাদের মা বাবা রয়েছে আমাদেরকে তো দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো এই দোয়াটা আমরা জিন্দা হোক মৃত হোক মা বাবার জন্য সবসময় করতে থাকি। তো আসলে আমাদের দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের প্রায় সময় শেষ হয়ে গিয়েছে। আমরা যা কিছু এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছি, রবিউল সানি চাঁদের আমাদের করণীয়, যদিও এই চাঁদে নয় আমরা 12 মাসে এই কাজগুলি করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমরা যাতে সব সময় যতদিন বেঁচে থাকবো ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি আমাদেরকে ইসালে সওয়াব, ফাতিহা, জিয়ারত এবং নফল নামাজ, রোজা ইত্যাদির মাধ্যমে আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন।
আমিন।
দেখা হবে সামনের পর্বে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।